الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلى آلک واصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلى آلک واصحابک یا نور اللہ چیز ٹائم بھائی رہا وہ مادر چینل درشک سے تھا مادر چینل بنگلار ধারাবাহিক অনুষ্ঠান তিনি বুঝেন সবার বাসা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। ঠিক আছে ভাইয়েরা ও মাদার চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমাদের আজকের বিষয় হচ্ছে মৌমাছির আবেদন। আসুন আমরা সে সম্পর্কে আমরা শ্রবণ করার পূর্বে প্রথমেই আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনেন। দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাযিল করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় স্নেহভাইয়েরা আসুন আমরাও পাঠ করে নিই সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহভাইয়েরা তিনি বুঝেন সবার বাসা, কে বুঝেন সবার বসা। হ্যাঁ স্টাইম ভাইরা, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বুঝেন সকলের বাসা, জীব জন্তু বৃক্ষ তরুলতা পাহাড় পাথর সব কিছুর বাসা তিনি বুঝেন। আর তারই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় হচ্ছে মৌমাছির আবেদন। ঠিক আছে স্টাইম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মানুষ যেভাবে তার আবেদন তার প্রার্থনা করে থাকেন ঠিক তদ্রুপ মৌমাছি ও প্রিয় নবীর দরবারে এভাবে এসেই প্রার্থনা করেছিল, আবেদন করেছিল। কি প্রার্থনা করেছিল আজকে আমরা সেই ঘটনা শ্রবণ করবো। সেজন্য আসুন আমরা প্রথমেই নিয়ত করে নিই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসে অবশ্যই আমরা আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আসুন প্রথমে আমরা মৌমাছির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিই। মৌমাছি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত আমাদের জন্য। আর এই মৌমাছির মধুর মধ্যে অনেক উপকারিতা রয়েছে। আর নাহাল নাহাল অর্থাৎ মধুকেই বলে। আর কোরআনে পাকে সূরা নাহাল এ মৌমাছি ও মধুর উপকারিতা সম্পর্কে বর্ণিত রয়েছে। আল্লাহ পাক এই মৌমাছিকে মধু তৈরি করার জ্ঞান এবং এর সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান তাকে প্রদান করেছেন। আর সব কাজ মৌমাছি তার হাত দ্বারা খুবই সুচারুরূপে সম্পন্ন করে থাকেন এবং তাকে বোধ শক্তি প্রদান করেছেন। আর এটাও তার জানা আছে যে বর্ষার সময় মৌমাছিকে সবুজ উদ্ভিদ যেখানে রয়েছে সেখানে যে তাকে থাকতে হবে এবং খোলা মাঠে যাওয়া যাবে না সেই সম্পর্কে ওই জ্ঞানও তাকে প্রদান করা হয়েছে। আর মৌমাছি তার আপন মুখের রস যেগুলো থাকতো ফুল থেকে সংগ্রহ করে ওই রসগুলা থেকে সে উত্তম মধু তৈরি করে থাকে বর্ণিত রয়েছে। আল্লাহ পাক ঈদের দিনকে রহমতের দিন হিসেবেই নির্ধারণ করেছেন, ঘোষণা দিয়েছেন। এটা কি জন্য? এটা এই জন্যই, তার একটি কারণ এভাবে উল্লেখ রয়েছে যে এদিনকে আল্লাহ তাআলা ঈদের দিনকে রহমতের দিন হিসেবেই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই জন্যই এর একটি কারণ হচ্ছে এই দিনে আল্লাহ পাক মৌমাছিকে মধু তৈরি করার জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে ঈদের দিন আল্লাহ তাআলার রহমতের দিন। ওই রহমতের দিন কি জন্য? তার একটা রিজন একটি কারণ হচ্ছে এই জন্য যে আল্লাহ তাআলা ওই দিন মৌমাছিকে মধু তৈরি করার জ্ঞান প্রদান করেছেন। সেই জন্যই আল্লাহ তাআলা এই দিনকেই রহমতের দিন হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক তাকে এই জ্ঞান দান করেছেন যে কোথায় থেকে এই রস সংগ্রহ করবে এবং কোথায় তার মৌচাক তৈরি করবে, যেখানে সে এসেই মধুগুলা সেখানে সংরক্ষণ করবেন, সেখানে জমা করবেন এবং সেখান থেকে মধু কীভাবে তৈরি করবেন সে সম্পর্কে জ্ঞান তাকে প্রদান করা হয়েছে। আর তাকে এই জ্ঞানও দান করা হয়েছে যে মৌসুমের মধ্যে, অর্থাৎ বর্ষার মৌসুম, আমাদের দেশের মধ্যে বিভিন্ন ঋতু রয়েছে, ঋতুর কালভেদে বিভিন্ন রকম শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত এভাবে রয়েছে। তো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই ছয় ঋতুর দেশ আমাদের দেশ। তো বর্ষার মৌসুমে তাকে কোন জায়গায় থাকতে হবে, কোন জায়গায় থাকলে সে নিরাপদ থাকবে সেই জ্ঞান তাকে দিয়েছে। এবং মৌমাছি খুবই সাহসী এবং খুব চালাক এবং তার অবস্থা সম্পর্কে সে অবহিত, সেই জ্ঞান আল্লাহ তাআলা তাকে প্রদান করেছে। আর ওই মৌমাছিকে আল্লাহ তাআলা অসংখ্য গুণাবলী দ্বারা ধন্য করেছেন। আসুন আমরা মৌমাছি কিভাবে মধু তৈরি করে আজকে আমরা সে সম্পর্কে জেনে নিব। আসুন, মৌমাছি কোন পদ্ধতিতে মধু তৈরি করে? মৌমাছি প্রথমে একটা পরিষ্কার জায়গা সে খুঁজতে থাকে, যখন খুঁজতে খুঁজতে যখন পরিষ্কার জায়গা যখন সে পেয়ে যায় তখন প্রথমে সেখানে ওই অংশটি সেখানে তৈরি করেন, অর্থাৎ মৌচাকের সেই অংশটি তৈরি করে থাকেন যেখানে মধু জমা করা হয়। এরপর মৌচাকের ওই অংশটি তৈরি করেন যেখানে রানী মৌমাছি থাকেন, অর্থাৎ রানী মৌমাছি যেখানে অবস্থান করেন, যেখানে থাকেন, অতঃপর সেই অংশটি তৈরি করে থাকেন। কেননা মৌমাছির একটি রানী রয়েছে, আর রানী মৌমাছি এটা এমন যাকে সমস্ত পুরুষ মৌমাছিরা অনুসরণ করে থাকে। এবং রানী মৌমাছি যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন, নির্দেশনা দিবে, পুরুষ মৌমাছিরা সেই নির্দেশনাকে ফলো করবে, এটাকে অনুসরণ অনুকরণ করবে এবং ওইভাবেই কাজ করে যাবে। এরপর ওই পুরুষ মৌমাছিরা তাদের আলাদা আরেকটা মৌচক বানান যেখানে তারা অবস্থান করবেন, আর এর কোনো পারিশ্রমিক তখন নেয় না। এটার কারণে পারিশ্রমিক দ্যাট মিনস যেটা উজরত যেটা হয়, মজদুরি যেটা হয়, সেটা কি কারণ এটা নেয় না। অতঃপর পুরুষ মৌমাছি রানী মৌমাছির পিছে পিছে চলতে থাকে, অর্থাৎ রানী মৌমাছির সামনে থাকবে, পুরুষ মৌমাছিগুলো পেছনে থাকবে। এবং তার পেছনে দ্যাট মিনস এইভাবে নয়, সারিবদ্ধ নয়, ওর একসাথেই থাকে। রানী মৌমাছির দিক নির্দেশনা বোঝানোর জন্য এটাকে এভাবে বলা হয়েছে যে রানী মৌমাছির পেছনে পেছনে থাকেন এবং ওইভাবে কাজ করে যান, এবং তারা বাতাসের সাথে উড়ে বেড়ায়। মৌমাছি একসাথে যায়, আলাদা আলাদা একা একা যায় না, ওরা একসাথেই বের হয় এবং ছড়িয়ে পড়ে, ফুলের রস সংগ্রহ করে, মৌচাকে এনে ওই রসগুলা জমা করে, অর্থাৎ ফুলের রসগুলা, বিভিন্ন ফুলের রসগুলা এনে ওই মৌচাকের মধ্যে তারা ওগুলো জমা করে থাকে। আল্লাহ পাক পবিত্র কুরআন করিম ফুরকান হামিদের ইরশাদ করেছেন, 14তম পারা সূরা নাহল 68 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আপনার প্রতিপালক মৌমাছিকে ওই জ্ঞান ইলহাম প্রেরণা দান করেছেন, পাহাড় সমূহে গড় নির্মাণ করো এবং বৃক্ষ সমূহে ও ছাদ সমূহে। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মানান চন্দ্রের দর্শক শ্রোতা, আমরা অনেক সময় দেখে থাকি যে মৌমাছির যে মৌচাক তৈরি করেন এগুলো কোনো পাহাড়ে, জঙ্গলে, বৃক্ষের চূড়ায়, বিভিন্ন ঘরের ছাদে মৌমাছিরা মৌচাক তৈরি করে থাকেন, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এইভাবে প্রিয় স্নেহ ভাইয়েরা ও মানান চন্দ্রের দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত শুনলাম যে কীভাবে মধু তৈরি করতে হয় সম্পর্কে। আসুন আমরা এবার হাদিস মোবারকায় মধুর উপকারিতা সম্পর্কে আমরা জেনে নিই। হাদিস মোবারকের মধ্যে মধুর অসংখ্য উপকারিতা রয়েছে। হযরত সাইয়দুনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক হাদিসের বৃদ্ধিকারীকে, অসৎ প্রতিবেশীকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে পছন্দ করেন না। সুতরাং এই গুনাহে লিপ্তকারীদের উচিত তওবা করা। এরপর ইরশাদ করলেন, মুমিনের উদাহরণ ওই মৌমাছির মতো যে একসাথে মৌচাক থেকে বের হয়, হালাল রিজিক অন্বেষণ করেন, কারো কোনো ক্ষতি করে না। মুমিনের উচিত যেন কারো কোনো ক্ষতি না করা। মৌমাছি যেভাবে দলবদ্ধ হয়ে থাকেন, অনুসরণ অনুকরণ করে থাকেন, ঠিক তদ্রূপ একজন মুমিনের উচিত এইভাবে কোনো মুসলমানকে কষ্ট না দেওয়া, কোনো মুসলমানের মান সম্মান হানি না করা, কারো সম্পদ গ্রাস না করা। যেভাবে মৌমাছি মানুষকে যেমন কষ্ট দেয় না, মৌমাছি তখন মানুষকে কষ্ট দিয়ে থাকেন যখন কেউ তার উপর আক্রমণ করে থাকে, না হলে মৌমাছি কখনো কোনো ব্যক্তিকে বা অন্য কোনো প্রাণীকে কষ্ট দেয় না। সুতরাং আমাদের উচিত যে আমার নবী ইরশাদ করেছেন যে মুমিনের উদাহরণ দিতে গিয়ে আমার নবী সাব করেছেন, মুমিনকে ওই রকম হওয়া উচিত যে মৌমাছি যেরকম হালাল রিজিক অন্বেষণ করে থাকেন, যেভাবে মানুষকে কষ্ট দেন ওইভাবে করে। তাহলে মৌমাছিকে কেমন মর্যাদা দান করেছেন ফিরসিনী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। মৌমাছি হালাল রিজিক অন্বেষণ করে থাকেন, কারণ আমাদেরও উচিত হালাল রিজিক অন্বেষণ করে থাকা। হালাল রিজিকের বরকতে আল্লাহ তাআলা আমার ইবাদত রিয়াজত আল্লাহ কবুল করবেন। কারণ হাদিস মুবারকের মধ্যে এইভাবে বর্ণিত রয়েছে, হারাম খাবার যখন আমরা ভক্ষণ করব, আহার করব, ওই খাবারটা যতক্ষণ পেটের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। সুতরাং আমাদের উচিত হালাল রিজিক অন্বেষণ করা এবং কোনো মুসলমানকে কষ্ট না দেওয়া। ফিস নেবে এরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। শুধু তাই নয়, আরও হাদিস মুবারকের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে প্রিয় নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক মাসের তিন দিন সকালে মধু ছেটে খাবে তার কোনো রোগ হবে না। আল্লাহ আকবার। ঠিক আছে ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানলাম যে মধু ছেটে খাওয়ার কেমন ফজিলত, কেমন উপকারিতা রয়েছে, যে মধু ছেটে খাওয়ার দ্বারা ওই ব্যক্তির কোনো রোগ হবে না। মধু পান করার বরকতে আল্লাহ তাআলা রোগগুলিকে দূরীভূত করে দেবেন। আল্লাহ পাক মধুর মধ্যে আরোগ্য রেখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় শ্রেণী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুতরাং আমাদের উচিত আমরা ওষুধ সেবন করব, সাথে সাথে এই মধুগুলো সেবন করি যেটার মধ্যে আরোগ্য রয়েছেন। আল্লাহ তাআলা এই মধুর মধ্যে শিফা রেখেছেন, তারা আমাদের উচিত ওই মধু সেবন করে থাকা। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে তিনি এভাবে বর্ণনা করেন যে একবার তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, খুব অসুস্থ। তখন তিনি তার খাদেমকে বললেন যে আমার জন্য কিছু পানি, কিছু মধু এবং কিছু জৈতুন তেল নিয়ে আসো। তখন খাদেম তখন তার জন্য জৈতুন তেল, পানি এবং মধু নিয়ে আসলেন। তখন তিনি ওই তিনটিকেই মিশ্রণ করেই পান করলেন এবং পান করার দ্বারা আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফিরসিনী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হাদিস মুবারক শুনলাম যে মধুর মধ্যে কেমন উপকারিতা রয়েছে। আসুন এবার আমরা শুনব যে ওই মৌমাছির আবেদন কী ছিল, ওই মৌমাছি প্রিয়নবীর দরবারে কী আবেদন করেছিল, কী প্রার্থনা করেছিল। মানুষ প্রার্থনা করে থাকেন, মৌমাছিও কি প্রিয়নবীর দরবারে প্রার্থনা করে থাকেন? আসুন আমরা সে সম্পর্কে আমরা ওই ঘটনাটা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক সফরে প্রিয়নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে কিছু সৈনিক ছিল। তো তারা যখন যাচ্ছিলেন তখন একটি জায়গায় প্রিয়নবী নির্দেশ দিলেন যে তোমরা এই জায়গায় থামো এবং তাঁবু স্থাপন করো এবং খাবার খেয়ে নাও। ওই সময় ওই সৈন্যদের, সৈন্যবাহিনীর রুটি ছাড়া অন্য কোনো তরকারি বা অন্য কোনো জিনিস ছিল না যে খাওয়ার জন্য। এখন তারা বলল ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে শুধুমাত্র রুটি আছে, আর কোনো তরকারি নেই যে রুটি দিয়ে খাওয়ার জন্য। তখন এমন সময় একটা মৌমাছি খুব চিৎকার করে করে আওয়াজ দিচ্ছিল, তা প্রিয়নবীর পাশেই ছিল। তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মৌমাছি এত বেশি চিৎকার করছে, কি বলছে? তখন আমার নবী তিনি বুঝেন সবার ভাষা, মনে বলেন হ্যাঁ হে আমার সাহাবা, ও আমাকে তার প্রার্থনা শুনিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, সে প্রার্থনা করছে আপনার কাছে? বলে যে হ্যাঁ, আবেদন করছে। কি আবেদন করেছেন ইয়া রাসূলুল্লাহ? তখন আমার নবী বললেন এই মৌমাছি কথা বলে ইয়া রাসূলুল্লাহ, সামান্য পাশেই বৃক্ষের মধ্যে আমাদের একটা মৌচাক রয়েছে, সেখানে অনেক মধু রয়েছে। কৃষ্ণ ভাইয়েরা, মধু কিন্তু একজন নয়, মধু তিন ধরনের হয়ে থাকে, সাদা হয়ে থাকে, হলদা হয়ে থাকে, লাল বর্ণের হয়ে থাকে। তখন বললো ইয়া রাসূলুল্লাহ, আমার মৌচাকের মধ্যে কিছু মধু রয়েছে, তো আমার তো ওই সামর্থ্য নেই, আমি এখান থেকে মধুগুলো এখানে আপনার কাছে পেশ করব। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো একজনকে যদি পাঠাতেন আমার সাথে তাহলে আমি তাকে সেখানে নিয়ে যেতাম। আল্লাহ আকবার। দেখুন, পথ দেখাচ্ছেন কোনো মানুষ নয়, একটা মৌমাছি। তখন আমার নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা মাওলা শেরে খুদা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে প্রেরণ করলেন যে আলী, তুমি এই মৌমাছির পেছনে পেছনে যাও, মৌমাছির সামনে ছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর পেছনে পেছনে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মৌমাছির পেছনে 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 যেতে যেতে জঙ্গলের একটি বৃক্ষের নিকট গেলেন এবং দেখা গেল সেখানে একটা মৌচাক রয়েছে, সেখানে মধুতে পরিপূর্ণ। তখন ওই মৌমাছির ওই মধুর ছাকটা মৌলা শেরহুদ আলী কামাল তালা ওয়াজাহুল করিম সাথে নিয়ে আসলো। এনেই এখান থেকেই মধুগুলোকে বের করে সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ রুটি দিয়ে ওই মধু তারা আহার করলেন। কিন্তু ওই মৌমাছি আবার আসলো। ওই মৌমাছি আবার এসেই প্রিয়নবীর দরবারে কি যেন বলতে লাগলো। তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আজ করলো, ইয়া রাসূলুল্লাহ, এই মৌমাছি আবার এসেছে, আবার কি বলছে? বলছে, আমি তার সাথে কথা বলছি। ইয়া রাসূলুল্লাহ, মৌমাছি আপনার সাথে কথা বলছে? বলছে, হ্যাঁ, আমার সাথে কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, কি বলছে সে? আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় থাকো। তখন ওই মৌমাছি উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা গাছের ডালিতে, পাহাড়ের চূড়ায়, ঘরের ছাদে, আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের মৌচাক তৈরি করি, আমরা সেখানেই থাকি। তখন জিজ্ঞাসা করলো, কি খাদ্য তোমরা আহার করো? তখন ওই মৌমাছি উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিভিন্ন ফুলের রস আমরা আহরণ করে থাকি। তারা খুব সকালে বের হয়ে যায়। বলছি, আসলে আমরা খুব সকালে আমরা বের হয়ে যাই মধু সংগ্রহের জন্য, খুব ভোরে বের হয়ে যায় এবং মধুগুলো এখান ফুলের রসগুলো এখান থেকেই সংগ্রহ করে থাকে। তখন ওই মধুগুলা অর্থাৎ ফুলের রসগুলা সংগ্রহ করে আমরা মৌচাকে নিয়ে আসি। তখন প্রিয়নবী সাথ করলেন যে হে মৌমাছি, তোমরা তো অনেক ফুল থেকে রস তোমরা সংগ্রহ করো, সব ফুলের রস তো মিষ্টি নয়, কোনো ফুলের রস তিক্ত, কোনো ফুলের রস মিষ্টি, কোনো ফুলের রস লবণাক্ত, তো তোমাদের মধু তো সবগুলোই মিষ্টি, এটার কারণ কি? তখন ওই মৌমাছি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা যখন আমাদের মৌচাক থেকে যখন আমরা বের হই, তখন ওই সফরের মধ্যে অর্থাৎ আমরা বাসা থেকে বের হয়ে ফুলের রস সংগ্রহ করে নিয়ে আসা পর্যন্ত আমাদের একজন আমির থাকেন, একজন লিডার থাকেন, পথ প্রদর্শক থাকেন। তখন সে বলে যে তোমরা এখন থেকে আসা পর্যন্ত তোমরা প্রিয় নবীর উপর দরুদ পাক পড়তে থাকো। আল্লাহ আকবার। মৌমাছি তখন ওই আমির মৌমাছি যিনি প্রধান থাকেন, তখন সে দরুদ শরীফ পাঠ করা শুরু করে দেন। তখন আমরাও তার সাথে সাথে দরুদ পাক পাঠ করা শুরু করে দিই এবং দরুদ পাক পাঠ করতে করতে আমরা গিয়ে ফুলের উপর বসি এবং এখান থেকে রসগুলাকে আহরণ করি। আহরণ করে আমরা আবার বাসায় আসা পর্যন্ত আপনি নবীর উপর দরুদ পাক পাঠ করতে থাকি। আর এই দরুদ পাকের কারণেই আল্লাহ তাআলা এই ফুলের রসগুলোকে মিষ্টিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় সেই ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন মৌমাছির এই তিক্ত ফুলের রসগুলো আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করার কারণে যদি মিষ্টি হয়ে যায়, কোনো মুসলমান যদি আমার নবীর উপর যদি দরুদ পাক পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবে। আসুন আমরা সেই সম্পর্কে কিছু হাদিস মুবারাকা শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবে। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাযিল করবে। আর যে ব্যক্তি 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দেন, এই বান্দা নিফাক ও জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় স্থানীয় ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে প্রিয়নবীর উপর দরুদ পাক পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দাকে নিফাক এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। প্রিয় স্থানীয় ভাইয়েরা, কোন আশেক এমন রয়েছে যে জান্নাত চাই না? কোন আশেক এমন রয়েছে যে চায় না যে তার গুণাগুলো মিটে যাক, তার গুণাগুলোকে মুছিয়ে দেওয়া হোক? প্রত্যেক আশেকে চায়। আসুন আমরা নিহিত করি যে আমরা বেশি বেশি করে দরুদ পাক পাঠ করব। শুধু তাই নয়, আমাদের আরো সাথ করেন, যে ব্যক্তি সারাদিনে 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় স্নেহের মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় এমন একটা পরিস্থিতিতে কেউ কাউকে তাকাবে না, কেউ কাউকে কোনো নেকি দিবে না, কেউ কাউকে কোনো দিন দয়া করবে না, ওই মুহূর্তে আমাদের দয়াল নবী উম্মতের উম্মতকে কেমন দয়া করবেন যে তার সাথে মোসাফাহ করবেন? আমাদের নবী যে ব্যক্তির সাথে মোসাফাহ করবেন ওই ব্যক্তি কেমন সৌভাগ্যবান যে আমার নবী তার সাথে মোসাফাহ করছে। যে ব্যক্তির সাথে আমার নবী মোসাফাহ করবেন তাকে অবশ্যই দয়া দ্বারা গণ্য করবেন। তো যে ব্যক্তি আমার নবীর দয়া লাভ করবেন সে অবশ্যই জান্নাতে যাবে। আসুন আমরাও নিয়ত করে নিই, আমরাও বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজা। প্রিয় সিং ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিয়ামতের দিন প্রিয় নবী রাসূল আরবি হুজুর পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাউজা কোসারের পাশেই থাকবেন এবং তিনি অসংখ্য আল্লাহর বান্দা থাকবে। কিন্তু প্রিয় নবী ওই ব্যক্তিকে চিনে নেবেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অধিক হারে দরুদ শরীফ পাঠ করত। আল্লাহু আকবার! দরুদ শরীফ অধিক হারে পাঠ করার দ্বারা প্রিয় নবী তাকে চিনে নেবেন কিয়ামতের ময়দানে এবং তাকে হাউজা কোসারের পানি পান করাবেন। প্রিয় স্নেহ ভাইয়েরা, একটা জিনিস লক্ষ্য করা দরকার, যে ব্যক্তি হাউজা কোসারের পানি পান করবে সে কখনো তৃষ্ণার্ত হবে না, পিপাসার্ত আর হবে না। একবার পান করার দ্বারা তার কখনো আর পিপাসাই লাগবে না। আল্লাহ আকবার! কেমন! আসুন আমরা সেই ঘটনা শ্রবণ করি। শাওয়াহিদুল হক এর মধ্যে আবু হযরত সাইয়েদনা আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একবার হজে গিয়েছিলাম, সেখানে একজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়। ওই ব্যক্তি বলল, আমার পিপাসা লাগে না, তখন আমি তৃষ্ণার্ত হই না। তখন সাইয়েদনা আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ তাআলা বললেন, এটা কীভাবে সম্ভব? বলছে, হ্যাঁ এটা সম্ভব। বলছে, কীভাবে সম্ভব? একজন মানুষ যে তৃষ্ণার্ত হয় না, যে পিপাসার্ত হয় না, তার পিপাসা লাগে না, চেষ্টা পাই না, এটা কীভাবে সম্ভব? তখন বললেন, আমি এক সময় প্রিয় নবীকে মহাব্বত করতাম, কিন্তু তার সাহাবে কামের ব্যাপারে আমার কিছু এরকম ধারণা ছিল, আমি সবাইকে মহাব্বত করতাম না, কারো কারো ভাবে বিদ্বেষ পোষণ করতাম। আমি যখন বিছানায় যখন শুয়ে পড়লাম তখন আমি স্বপ্নে দেখলাম যে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। তখন আমি হাউজ কাউসারের এক কোনার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তে দেখলাম, অপর কোনার মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর কোনার মধ্যে হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং অপর কোনার মধ্যে মাওলা শের ওয়াহদ আলী কামাতাল্লাহু ওয়াজহাল কদিনকে দেখতে পেলাম, এবং অসংখ্য বড় বড় সাহাবী কেরাম আলাইহিম রিদওয়ানকে দেখতে পেলাম, এবং অসংখ্য আল্লাহর বান্দা সেখানে রয়েছে এবং সবাই সেখানে ভিড় জমাচ্ছে শুধুমাত্র হাউজে কাউসারের পানি পান করার জন্য। আমি চিন্তা করতে লাগলাম, আমি তো সবার কাছ থেকে পানি পান করবো না, আমি শুধুমাত্র হাউজে কাউসারের পানি পান করবো মাওলা শের ওয়াহদ আলীর কাছ থেকে। তখন আমি যখন মাওলা শের ওয়াহদ আলীর কামাতাল্লাহু ওয়াজহাল করিয়ে পাশে গেলাম, যে পানি চাইলাম, তখন তিনি আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তখন আমার অবস্থা এমন ছিল যে আমি খুব তৃষ্ণার্ত ছিলাম, আমি পিপাসায় কাতর হয়ে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে পানি পান করার সেই সুযোগ দেয়নি, কেউ আমাকে হজ বছর পানি দেয় নাই। তখন এমন প্রতিমধ্যে আমি প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়। তখন প্রিয় নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম গিয়েছিলাম, আমাকে কেউ পানি পান করতে দেয় নাই। তখন প্রিয় নবী বললেন, তোমাকে কিভাবে পানি পান করতে দিবে, যেহেতু তোমার অন্তরের মধ্যে আমার সাহাবায়ে কেরামের বিদ্বেষ রয়েছে সেই কারণে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করবো এখন? আচ্ছা, আমি তৌবা করলে কি হয়ে যাবে? বলে যে, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি তৌবা করে নাও। তখন সেই ব্যক্তি বললো, আমি তাড়াতাড়ি তৌবা করলাম, প্রিয় নবীর হাতে তৌবা করলাম। তখন প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে হাউজে কোসারের পানি পান করালেন। বর্ণিত রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাউজে কোসারের চারটি কোণ থাকবে, এই চারটি কোণার মধ্যে আমার একজন সাহাবী থাকবে, এক কোণার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো ব্যক্তি যদি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত করেন, সিদ্দিক আকবরকে মহব্বত করে না, তাহলে সিদ্দিক আকবর কখনো তাকে হাউজে কোসারের পানি পান করাবে না। কোনো ব্যক্তি সিদ্দিক আকবরকে মহব্বত করেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত করে না, তাহলে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ওই ব্যক্তিকেই হাউজে কোসারের পানি পান করাবেন না। কোনো ব্যক্তি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত করেন, মাওলা শের ওয়াহদ আলীকে মহব্বত করেন না, তাহলে কখনোই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাউজে কোসারের পানি পান করাবেন না। কোনো ব্যক্তি মাওলা শের ওয়াহদ আলী কামাতাল্লাহু ওয়াজহালকে মহব্বত করেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত করে না, তাহলে ওই ব্যক্তিকে মাওলা শের ওয়াহদ আলী কামাতাল্লাহু ওয়াজহাল করিম কখনোই হাউজে কোসারের পানি পান করাবেন না। আর যে ব্যক্তিকে এখান থেকে বিতাড়িত করবেন সেই ব্যক্তি কখনোই তৃষ্ণার্তবিহীন হবে না। তখন ওই ব্যক্তি বলে, আমি যেই দিন আমার প্রিয় নবীর হাত মুবারকে যেভাবে আমি হাউজে কোসারের পানি পান করেছি ওই দিন থেকেই আমার তৃষ্ণা চলে গিয়েছিল, আর আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম তখন একটা অন্যরকম অনুভূতি আমার মধ্যে আসতো। আমি ওই দিন থেকেই আমি নিয়ত করলাম, আমি কখনোই কোনো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে আমি ঘৃণা করব না, তাদের কোনো বিদ্বেষ আমার অন্তরের মধ্যে জায়গা দিব না। সব সাহাবি জান্নাতি জান্নাতি, আমার সকল আমার নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি, তাদেরকে মহাব্বত করব, তাদেরকে ভালোবাসবো। তাদের ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলা এবং তাঁর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের উপর দয়া করবেন। প্রিয় সাই ভাইয়েরা ও মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নিহিত করে নিই, আমরা পেশি না হোক অন্তত 313 বার আমরা দুরুদ পাক আমরা পাঠ করতে থাকি। আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নত দুরুদ শরীফের অসংখ্য সুন্দর কিতাব তিনি রচনা করেছেন, দুরুদ শরীফের সমাহার এবং দুরুদ মুকদ্দাস রয়েছেন, অনেক দুরুদ শরীফ সম্বলিত কিতাব রয়েছে। আমরা সেগুলো অধ্যয়ন করি এবং আমাদের অভ্যাসে পরিণত করি যে আমরা প্রতিদিন প্রিয় নবীর উপর অসংখ্যবার দুরুদ শরীফ পাঠ করব। ও দুরুদ শরীফ পাঠ করার দ্বারা মৌমাছির তিক্ত রস লবণাক্ত রস যদি মিষ্টি পরিণত হয়ে যায়, কোনো মুসলমান গুণাগার মুসলমান যদি প্রিয় নবীর উপর দুরুদ শরীফ পাঠ করে থাকেন, অবশ্যই তার গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে, আল্লাহ তাআলা তার উপর দয়া করবেন। প্রিয় শ্রেমেয়েরা ও মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা হবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানা চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
لاکھوں